হ্যালো।
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাল্যবিবাহ নিরসনে করণীয়। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
সুপ্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকের বিষয়, বাল্যবিবাহ নিরসনে করণীয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সম্প্রতি এক রিপোর্টে উল্লেখ করেছে, দক্ষিণ এশিয়ায় অর্ধেক নারীকেই প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করা হয়। এছাড়া জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় 46% মেয়ের বিয়ে হয় 18 বছর পূর্ণ হওয়ার আগেই, অর্থাৎ বাল্যবিবাহ হয়। আর এই বাল্যবিবাহের হার দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি, যা 65%। এরপরেই রয়েছে ভারত 43%, নেপাল 41%, আফগানিস্তান 40%, ভুটান 26%, পাকিস্তান 24%, শ্রীলঙ্কায় 12% এবং মালদ্বীপে 4%। এই বাল্যবিবাহ নিয়ে প্রচলিত আইন সংস্কার করে নতুন আইন করা যায় কিনা সে বিষয়ে সম্প্রতি আলোচনা চলছে বাংলাদেশে, আর সে কারণেই আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আলোচনায় অংশ নিচ্ছেন ঢাকার আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক, মানবাধিকার কর্মী, আইনজীবী অ্যাডভোকেট সানায়া ফাহিম আনসারি। অ্যাডভোকেট সানায়া ফাহিম আনসারি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আরও রয়েছেন ভারতের দ্য হিন্দু পত্রিকার সাবেক উত্তর পূর্বাঞ্চলীয় ব্যুরো চিফ, জ্যেষ্ঠ সাংবাদিক বরুণ দাশগুপ্ত। বরুণ দাশগুপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
অ্যাডভোকেট সানায়া ফাহিম, প্রথমেই আপনার কাছেই জানতে চাইব, বাল্যবিবাহের প্রচলিত আইনে কি আছে বাংলাদেশে, এবং এই আইন সংস্কার করে নতুন যে ড্রাফট করা হয়েছে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন্ট অ্যাক্ট 2014 নামে, তাতে কি পরামর্শ রাখা হয়েছে? খুব সহজে এবং সংক্ষেপে যদি আপনাকে আপনার কাছে জানতে চাই, কিভাবে বলবেন?
আমি যদি বলি যে প্রায় 85 বছর হয়ে গেল এই আইনের, মূলত বাল্যবিবাহ রোধেই আইনটা করা হয়েছিল, এবং সেখানে একটি বয়স সীমা করা হয়েছিল 21 এবং 18, এবং বাল্যবিবাহের শাস্তিও ছিল এখানে খুবই কম। সেই জায়গা থেকে যদি বলা হয়, সেখানে শুধুমাত্র 1,000 টাকা জরিমানা এবং 3 মাসের জেল ছিল, কিন্তু সেটার চিন্তা ভাবনা করে এবার নতুন যে আইনটি হচ্ছে সেখানে শাস্তির মেয়াদটি বাড়ানো হচ্ছে, এবং বিশেষ করে যেটা হচ্ছে শাস্তির মেয়াদের চেয়ে বেশি সেখানে অনেক বেশি সচেতনতামূলক ব্যাপারটি রয়েছে। বিশেষ করে হচ্ছে আপনার বাল্যবিবাহের অনুষ্ঠানে যারা জড়িত থাকছেন, আগে যেমন কাজী এনারা সম্পৃক্ত ছিলেন না, অনেক বেশি সম্পৃক্ত হয়েছেন, মানে বয়সের সনদটি আসছে, এবং বিশেষ করে আসছে হচ্ছে বাল্যবিবাহের বিরুদ্ধে একটা জনমত গঠন করা ব্যাপারটি, বাল্যবিবাহকে নিরুৎসাহিত করার বিষয়টি যেটা আগের আইনে ছিল না, পাঠ্য বিষয়ে অন্তর্ভুক্তি করার বিষয়টি, এবং বিশেষ করে বাল্যবিবাহের ফলে যে বাচ্চাটি জন্মগ্রহণ করছে তার নিরাপত্তার বিষয়টি, এবং এইটা ছিল একটা বিরাট 85 বছর গ্যাপে এই বিরাট একটি বিষয়টি অর্জন হতে যাচ্ছে নতুন আইনের মধ্য দিয়ে। এবং শাস্তির মেয়াদটা বাড়ানোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা ভয়ে ভীতি কাজ করবে, যে এত জরিমানা 50,000 টাকা জরিমানা অনেক বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং 2 বছরের শাস্তি, এই হচ্ছে মূল জায়গা।
আচ্ছা, এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত আলাপ করব, তার আগে বরুণ দাশগুপ্ত আপনার কাছে আমি খুব সংক্ষেপে এরকম ভাবে জানতে চাইব, ভারতে বাল্যবিবাহে বর্তমান প্রচলিত আইনে কি রয়েছে এবং শাস্তির বিধান কি আছে?
আমি একটু গোড়া থেকে শুরু করি।
জি,
1929 সাল পর্যন্ত ভারতবর্ষে বাল্যবিবাহ নিরোধের জন্য কোনো আইনগত ব্যবস্থাই ছিল না। 1929 সালের 28শে সেপ্টেম্বর চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট, যেটা চলতি কথায় সারদা অ্যাক্ট বলে পরিচিত, সেই আইনটি পাশ হয়, এবং তাতে বলা হয় যে বিবাহযোগ্য কন্যার বয়স কমপক্ষে 14 এবং ছেলের বয়স কমপক্ষে 18 হওয়া দরকার। তো এই আইন 1930 সালের 1 এপ্রিল প্রচলিত হয়, মানে কার্যকরী হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে তারপরেও বাল্যবিবাহ অক্লেশে ঘটে গেছে, এখনো ঘটে চলেছে। ইতিমধ্যে 78 বছর বাদে 1930 সালের 78 বছর বাদে 11ই নভেম্বর 2007 ভারতবর্ষের পার্লামেন্ট প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট এই বলে একটি আইন কার্যকরী করেন। তাতে বলা হয় যে মেয়েদের ক্ষেত্রে বয়স হবে কম করে 18 নিচে নয়, এবং ছেলেদের ক্ষেত্রে বয়স হবে কম করে 21 নিচে নয়। তো যেটা আপনাকে আগে বলছিলাম, সর্দা অ্যাক্টে বলা হয়েছিল যে ওই আইন যদি কেউ ভাঙে অর্থাৎ বাল্যবিবাহ করে, তাহলে পরে তার 15 দিন পর্যন্ত জেল হতে পারে, অথবা 1,000 টাকা জরিমানা হতে পারে, অথবা 2 হতে পারে। তো আজ থেকে 78-80 বছর আগে 1,000 টাকা জরিমানার পরিমাণটা খুব কম ছিল না, যথেষ্ট ছিল, ইত্যাদি তার সত্য চলে এসছে। আরেকটা তথ্য আপনাদের সঙ্গে আমি বিনিময় করতে চাই, সেটা হচ্ছে যে 19 শতাব্দীতে একজন সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ বাল্যবিবাহের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেছিলেন, তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার লেখা থেকে 2টি ছোট্ট অংশ আপনাদেরকে আমি শোনাব। এক জায়গাতে উনি লিখছেন, লেখাটার নাম হচ্ছে বাল্যবিবাহের দোষ, লোকাচার ও শাস্ত্র ব্যবহার পাশে বদ্ধ হইয়া দুর্ভাগ্যবশত আমরা চিরকাল বাল্যবিবাহ নিবন্ধন অশেষ ক্লেশ ও দুরোপণীয় দুর্দশা ভোগ করিতেছি। এখন সম্প্রতি একটা সমীক্ষায় জানা গেছে যে সমস্ত মেয়েরা 15 বছর বয়সে সন্তানের মা হয়, তাদের ক্ষেত্রে সন্তান প্রসবের সময় মৃত্যুর আশঙ্কাটা স্বাভাবিকের থেকে 5 গুণ বেশি হয়। এই জিনিসটাও কিন্তু আজ থেকে 100 বছরেরও আগে বিদ্যাসাগরের দৃষ্টি অতি মানে এড়িয়ে যায়নি। তিনি লিখেছেন, এই দ্বিতীয় কোটেশনটা আমি দিচ্ছি, অপ্রমত্ত শারীরতত্ত্বাভিজ্ঞ বিশেষ ভিষকবর্গেরা কহিয়াছেন, অনতীত শৈশব জায়াপতি সম্পর্কে যে সন্তানের উৎপত্তি হয় তাহার গর্ভবাসেই প্রায় বিপত্তি ঘটে, যদি প্রাণ বিশিষ্ট হইয়া ভূমিষ্ঠ হয় তাহাকে আর ধাত্রীর অঙ্কসজ্জাশায়ী হইতে না হইয়া অনতিবিলম্বেই ভূধাত্রীর গর্ভশায়ী হইতে হয়, অর্থাৎ সে মারা যায়। এটা উনি লিখে গিয়েছেন। তারপরেও তো আজকে এই একই জিনিসই চলছে। এবং এই দ্বিতীয় আইন যেটা আপনাকে বললাম, যেটা 2007 সালে চালু হয়েছে, তারপরে এই জিনিস চলছে। কি করে চলছে
এই 2007 সালের আইনের শাস্তিটা কি করা হয়েছে?
একই রকম শাস্তিটা এখানে আমি উল্লেখ দেখছি না।
আচ্ছা, আমাদের বেশ কয়েকজন শ্রোতা লাইনে আছেন, বরুণ দাশগুপ্ত একজন শ্রোতার সঙ্গে কথা বলে তারপরে আমরা আবার আলোচনায় ফিরে আসি। লাইনে আছেন, নিউ ইয়র্ক থেকে এক শ্রোতা লাইনে আছেন, তার সঙ্গে কথা বলে আসি। হ্যালো,
আমার নাম কাজী ফৌজিয়া, আমি নিউ ইয়র্কে থাকি, জামাইকাতে। বাংলাদেশে যে নতুন আইন নিয়ে কথা হচ্ছে, বাল্যবিবাহ রোধে আইন, সেটা সম্পর্কে আমার কথা হলো, হ্যাঁ আইন হওয়া খুব জরুরি, কিন্তু আইন হওয়ার থেকেও সমাজ সচেতনতা আরো বেশি জরুরি। আমি নিজে, আমার বিয়ে হয় 13 বছর বয়সে, আমি মা হই 15 বছর বয়সে, তখন আমি একলেমশিয়া হয়ে তাই মৃত্যুর দুয়ারে পৌঁছে যাই। জীবনের আরো অনেক দিকগুলো এত বেশি আমাকে সহ্য করতে হয়েছে যে আমার চেয়ে ভালো বোধ হয় কেউ জানে না বাল্য বিবাহের দিক কুফল। তো শুধু আইন না, আইনের পাশাপাশি সমাজ সচেতনতা তৈরিও খুব জরুরি।
জরিমানা কিভাবে করা সম্ভব, সমাজ সচেতনতা কে করবে?
সমাজ সচেতনতা, আমি ওইখানে একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করি, আমরা বলি কমিউনিটি এডুকেশন, তাদের জানা দরকার এটার কুফল কি, কি কারণে বাল্য বিবাহের আইন করা দরকার, কেন করতেছে, শুধু জরিমানাই কি সবকিছু যথেষ্ট, শাস্তি অথবা জরিমানাই কি সমস্ত অন্যায় বন্ধ করতে পারে?
ধন্যবাদ কাজী ফৌজিয়া। বরুণ দাশগুপ্ত, আপনি যে কথাটি বলছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্ধৃত উল্লেখ করে, কাজী ফৌজিয়ার জীবনের কাহিনী মিলে গেল তার সঙ্গে। শুধু আইন বা জরিমানা করে কি বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব? সানা ফাহিম আনসারী কাজী ফৌজিয়ার নিজের জীবনের বাল্য বিবাহের তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন এবং পরামর্শ রাখলেন, প্রশ্নও করলেন, একজন মানবাধিকার কর্মী ও আইনজীবী হয়ে আপনি কি উত্তর দেবেন?
আমি একেবারে ওনার সাথে একমত, মানে আমি যেহেতু একদম মাঠ পর্যায়ে কাজ করি এবং জনমত গঠনেরই কাজ করি, যদিও বা পেশা আইন পেশা হলেও, সে জায়গাটা আমি বলবো অবশ্যই শাস্তি বাড়িয়ে করলে, যেটা বরুণদা কিছুক্ষণ আগে বললেন যে হলে তো অনেক আগে বন্ধ হতো, কারণ তখনকার সময়টা এই টাকাটিও অনেক বড় টাকাটি ছিল। কিন্তু এখানে যদি যিনি বলেছেন এখন তার জীবনের কথাটা, তার সাথেই মিল রেখেই যে নতুন আইনটি হচ্ছে, সেখানেই সবচেয়ে বড় বিষয়টি আসছে যে বাল্যবিবাহ বিরুদ্ধে জনমত গঠন, যেখানে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকার সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ অন্যান্য প্রচারণার জন্য এই এই বিষয়গুলো দিবেন, এবং বাল্যবিবাহকে নিরুৎসাহিত করার জন্য অভিভাবকদের সাথে কথাবার্তা বলা এবং বিশেষ করে পাঠ্যসূচিতে আনা, এই বিষয়গুলো যদি থাকতো তাহলে যিনি আজকে তার জীবনের কথা যদি বলেছেন সেই বিষয়গুলো হয়তো হতো না। সেই জন্য সেটাকে কমিয়ে আনার জন্য শুধুমাত্র শাস্তি বাড়িয়ে কোনো লাভ হবে না, বাল্য বিবাহটার মাত্রাটা কমবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে রিয়েলাইজেশন বা বোধটা তৈরি না হয়। আমি একেবারেই যিনি ফোন করেছেন তার সাথে সম্পূর্ণভাবে একমত।
বরুণ দাশগুপ্ত, এই সচেতনতা বৃদ্ধির ব্যাপারে অথবা পাঠ্যপুস্তকে বাল্যবিবাহ সম্পর্কে কোনো পরামর্শ রেখে ভারতে কি কোনো কিছু করা হয়েছে?
সেটা করা হয়েছে কিন্তু তাতে কোনো কাজ হয়নি। যেটা সমীক্ষাতে দেখা গেছে সেটা হচ্ছে বাল্যবিবাহতে জড়িত হন অর্থাৎ বাল্যবিবাহের শিকার হন বেশিরভাগ ক্ষেত্রেই সেই অপ্রাপ্ত বয়স্ক কন্যারা যাদের জন্ম হচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবারে এবং যাদের শিক্ষা দীক্ষা হয় একেবারেই নেই নাহলে খুবই সামান্য আছে। সমীক্ষাতে দেখা গেছে যে সমস্ত মেয়ে হায়ার সেকেন্ডারি পাস করেছে তাদের মধ্যে বাল্যবিবাহের পার্সেন্টেজ অত্যন্ত কম, অর্থাৎ যে হায়ার দ্য এডুকেশন রেট এবং দ্য বেটার দ্য ফ্যামিলি কন্ডিশন তত আপনার এই বাল্যবিবাহের পার্সেন্টেজটা কমে যাচ্ছে। প্রধান কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হচ্ছে দুটো, অশিক্ষা এবং দারিদ্র।
তো এদেরকে এই বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে কি সরকারি বা বেসরকারি ভাবে কোনো মানে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে ভারতে এরকম?
না, ব্যাপক উদ্যোগ নেওয়া হয়নি, তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে ব্যাপক উদ্যোগ নেওয়া হলেও বিশেষ কিছু ফল হবে না যদি না মানে এই মহিলাদের পরিবারের সামাজিক উন্নতিটা করা যায়। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি আপনাকে তো একটু আগে বললাম যে এই আইন পাশ হওয়া সত্ত্বেও, 2007 সালের আইন পাশ হওয়া সত্ত্বেও চাইল্ড ম্যারেজ হচ্ছে আমাদের দেশে প্রচুর পরিমাণে। আমার কাছে প্রশ্ন জেগে যে এটা কি করে হয়। এখন আমাদের দেশে বিবাহ হচ্ছে রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক, বিয়ে করলেই রেজিস্ট্রি করতে হবে, রেজিস্ট্রি না করলে বিবাহ বৈধ হয় না। তো সেই অবৈধ বিবাহ হয়ে চলেছে, এটা কি করে মানে আইনের চোখে এটা স্বীকৃতি পাচ্ছে কি করে? আমি তো এইটা আমার কাছেও প্রশ্ন, কি করে হচ্ছে?
আচ্ছা, ঢাকা থেকে একজন অ্যাডভোকেট লাইনে আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলে আসি। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম, অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব আলম। আসলে বাল্য বিবাহ নিয়ে যে আইনটা করতে যাচ্ছেন বা সরকার যেটা চেষ্টা করতেছেন এটা উচিত আমার মতে, যেহেতু বাল্য বিবাহ কোনোভাবে রোধ করা যাচ্ছে না, সেই পুরনো আগের যে ব্রিটিশ আইন ওটা একটু সংশোধন করে বয়সটা যদি ছেলে এবং মেয়েদের কমিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় এই থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাবে। এটি আমি আশা করি সবার জন্য যে এদিকে গেলে আমার মনে হয় খুব ভালো হয়। আমি জানতে চাই যে আসলে এই বিষয়ে যদি বয়স কমানোর যে বিষয়টা, এটাই আমি জানতে চাই যে এটা করলে আসলে কতটুকু ভালো হয়।
ধন্যবাদ অ্যাডভোকেট মাহবুব। আপনি বোধহয় বলতে চাচ্ছেন আগের যে আইন ছিল তাতে 21 বছর ছিল ছেলেদের বয়স আর মেয়েদের ছিল 18 বছর, সেটা 18 কমিয়ে এই নতুন যে ড্রাফট হয়েছে সেখানে ছেলেদের জন্য 18 এবং মেয়েদের জন্য 16 নির্ধারণের কথা বলতে চাচ্ছেন। বরুণ দাশগুপ্ত, আপনার কাছে জানতে চাইব ভারতে বাল্যবিবাহ আইনে বয়সের মাপকাঠি কি, আর আসলে বয়স কমানো বাড়ানো?
নতুন আইন যেটা হয়েছে 2007 সালে তাতে মেয়েদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ধরা হয়েছে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21। মেয়েরা 18 কমে বা ছেলেরা 21 কম বয়সে বিয়ে করলে সেটা অবৈধ হয়।
তো বাংলাদেশে যে নতুন ড্রাফটটি হয়েছে সেখানে বলা হচ্ছে যে ছেলেদের জন্য 18 মেয়েদের জন্য 16, এইরকম এই কমানো বাড়ানো বয়স কমানো বাড়ানো কি কোনো প্রভাব ফেলবে বাল্য বিবাহ রোধে, কি মনে হয় আপনার?
আমার মনে হয় যে বয়স কমানোটা ঠিক হবে না। বয়স কমানোর অর্থ হচ্ছে যে একটা বেআইনি কাজ চলছে সেটা যখন বন্ধই করতে পারলাম না তখন আইন সংশোধন করে সেটাকে আইনসম্মত করে দিই, এটা খুব একটা ফিজিবল বা বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না।
ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট সানায়া ফাহিম, আপনি কিছু যোগ করবেন?
আমি এই বিষয়টা যেহেতু আমি ওয়েটই করছিলাম কখন আসে, মানে এটা একেবারে চমকে দেওয়ার জন্য চমকে দেওয়ার মতো ঘটনা যে এটা আসলে একেবারেই গ্রহণযোগ্য না যে বয়সটা, আমরা বরং বলছি যে 18-18 হওয়া উচিত, ইভেন 18-18-21 আমি মনে করি না ঠিক, কারণ 18-18 যদি আপনি ম্যাচিওর হন আপনি 18 বিয়ে করতে পারবেন, যদি মনে করেন আপনি ডিপেন্ডেন্ট হবেন করবেন, বা 21 আমার চাই না, যে দুজনেই কন্ট্রাক্ট করতে পারছেন, আপনার ন্যাশনাল আইডি পাচ্ছেন আপনার 18 বছর বয়সে, আমি 18-21 কেউ সমর্থন করি না। আর 16 তো প্রশ্নই উঠে না, কারণ এখানে যেটা হচ্ছে এটার পিছনে অনেক কিছু কাজ করে। আপনার সামনে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আপনার সামনে ভিশন 21, এখন আমার দেশ দুদিন পর বাল্যবিবাহ মুক্ত ঘোষণা হবে, যদি আমি 16 বছর করি অবশ্যই হবে, কারণ যে বিষয়টা আমরা অর্জন করেছি বাংলাদেশে সেটা হচ্ছে যে এখানে হয়তো একটা মানুষ ভুল বুঝছে যে বিষয়টা নিয়ে, যে 15 বছর বয়সের নিচে বিয়েটা, কিন্তু আগে যেমন 12-11 হতো সেটা ক্রমশ কমতে কমতে কিন্তু 15-16 উপরের দিকে কিন্তু উঠছে, মানুষের বলতো ওইটুকু বাড়ছে, সেকে যদি আপনি 16 করেন এগেই এই বিয়ে যেটা আগে 11 হতো না আবার 11 বাড়তে শুরু হয়ে যাবে, কারণ মানুষ এই প্রবণতাটা নিবে যে 14 এবং 16 মধ্যে পার্থক্য তেমন বোঝাও যায় না। সুতরাং আমি মনে করি যে এটা একটা মারাত্মক ভুল হবে যদি এই বিষয়টি বাংলাদেশে যদি এই বিষয়টি পাশ হয়, একটি মারাত্মক ভুল হবে, যতটুকু বাংলাদেশ অর্জন করেছে ততটুকুতে পিছিয়ে যাবে, এটা একেবারে সত্য হবে।
তবে এই 21 থেকে 18 এবং 18 থেকে 16 করার বিষয়ে গত 21 থেকে 23 জুলাই লন্ডনে গার্ল সামিটে অংশ নিয়ে দেশে ফেরার পর গার্ল সামিট প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রথম আলোর একটি রিপোর্ট আমি পড়ছি, প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়স বর্তমানে যা আছে তা কমানো উচিত। এক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে বলেন সেখানে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 16 আর বাংলাদেশে 18 যা একটু বেশি হয়েছে। সেই ধারণা থেকে এটা করা হয়েছে বলে মনে হয়?
আমার কাছে সেটাই মনে হয়, প্লাস এটা সামনে থাকছে যে আপনার যেটা আমি বলেছি বারবার যে এখানে যেহেতু বলেছে যে এখানে বারবার বলা আছে যে আপনার 2035 এটা কমে যাবে, সুতরাং আর বলা হচ্ছে যদি আমি 18 রাখি তাহলে 2055, সুতরাং 40 years এর মতো, সুতরাং যত দ্রুত বাংলাদেশ করতে পারে সেই জায়গা থেকে, কিন্তু বাংলাদেশের সহিতাই সে 16 যদি হয় আসলে কিন্তু রিয়াল সেন্সে বাল্যবিবাহটা বাড়বে, কমবে না, এবং সেটা ওই গার্ল সামিটে যে কথাটা সেটাই অনেক বেশি প্রতিফলিত হয়েছে, এবং তার চেয়ে বেশি যেটা প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে যে মুহূর্তে পেপারে এসছে যে ভারতের এবং বাংলাদেশের একটা রেশিও করা হচ্ছে, এই দেশের সাথে এই দেশের রেশিও করা হচ্ছে, এরপর পরে কিন্তু এটা আসছে, কিন্তু আগে যে আমরা যখন আইনটি হাতে পেয়েছিলাম খসড়াটি তখন কিন্তু এই 16-18 কথাটি ছিল না। আমরা খুব রিসেন্টলি গোল টেবিল বৈঠকে আলোচনা হয়েছে, সেখানে আমরা 18-21 কথা বলেছি, সেখানে কোথাও 16 কথাটি আসেনি, 16টি খুব রিসেন্টলি 2-3 দিনের ব্যাপার, তার আগে হচ্ছে পত্রিকার ব্যাপারটি। সুতরাং এইটা ওই গার্ল সামিট থেকে একটা প্রভাব রয়েছে, কিন্তু আরো বেশি হচ্ছে এই যে কথাবার্তা কার সাথে কার রেশিওতে চলে যাচ্ছে, এইটা অনেক বেশি প্রভাব ফেলেছে।
জি ধন্যবাদ, আমরা আরেকজন শ্রোতার বক্তব্য শুনে আসবো, তার আগে বলি 20 আগস্ট বুধবার হ্যালো ওয়াশিংটন এর বিষয়ে, আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়ে বাল্য বিবাহ নিরসনে করণীয়, অধিবেশন চলার সময় বিষয়টি সম্পর্কে বিশ্বের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুন 2026193062 এই নম্বরে, অথবা আমাদের ইমেল করেও প্রশ্ন পাঠাতে পারেন। একজন শ্রোতা লাইনে আছেন ঢাকা থেকে মারিয়াম, তার সঙ্গে কথা বলে আসি। হ্যালো,
হ্যালো,
জি বলুন।
আমি রুবাইয়া মারিয়াম বলছিলাম ঢাকা থেকে।
জি,
আমরা খুবই খুশি যে এখন নতুন একটা আইন করা হচ্ছে, আর বাল্য বিবাহের যে শাস্তিটা সেটাও বেশি হয়েছে শুনেছি, জরিমানা বেশি হবে, 50,000 টাকা জরিমানা হবে, তো আমরা এখন খুবই খুশি যে এখন আর আগের মতো যে বাল্য বিবাহের সমস্যাটা ছিল সেটা কিছুটা হলেও কমবে। প্রশ্ন হচ্ছে যে এতদিন আমরা বাল্য বিবাহ নিয়ে অনেক কথাই শুনেছি, এতে মেয়েদের অনেক রকমের সমস্যা হয়েছে বাল্য বিবাহের পরবর্তী সময়ে, অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়েছে মেয়েরা, আমাদের মা দাদি যারা ছিল তারা তো বাল্য বিবাহের আইনটা পায়নি, তাদের যে সমস্যাগুলো হয়েছে এগুলো দায় ভাই এখন কে নিবে?
ধন্যবাদ মরিয়ম আপনাকে, আপনি সত্যি বলেছেন আগেকার দিনে বাল্য বিবাহের কারণে অনেক নারীর অনেক রকম সমস্যা মোকাবেলা করতে হয়েছে, অতীত সময়ে বাল্য বিবাহের কারণে ঝামেলা সয়েছেন এমন কেউ যদি এখন বিচার চান নতুন আইনে কি তার কোনো সমাধান রয়েছে কিনা, অ্যাডভোকেট সানায়া ফাহিম আপনি কি বলবেন?
সেটা একটু দেখতেছে না, মানে এটা হচ্ছে কি আপনার ওই ইয়ে থেকে হয় না আইনে, যেটা হচ্ছে পূর্বের বিষয়ে যেহেতু আগের আইনটিকে রহিত করা হয় এখনকার যেটা হচ্ছে সেই আইন থেকে হবে, আগের ওই রেট্রোস্পেক্টিভ এফেক্ট থেকে পেছনটা থেকে এনে আইনের মধ্যে বিধানটি আমি দেখতে পাচ্ছি না।
ধন্যবাদ বরুণ দাশগুপ্ত, আপনি কিছু যোগ করতে চান এই প্রশ্নে? যে আমাদের ওই মারিয়াম যেটি বললেন যে আমাদের মা দাদিরা যে সমস্যা শুয়েছেন তারা যদি এখন কেউ প্রশ্ন তোলেন সে বিষয় নিয়ে তার কোনো উত্তর আছে কিনা?
না, কারণ ওটা তো আপনার আইনের রিট্রোস্পেক্টিভ এফেক্টটা দেওয়া যাবে না, কাজে যা হয়ে গেছে হয়ে গেছে, নতুন আইনের পরে যাতে না হয় সেইটা আমাদেরকে দেখতে হবে এবং নিশ্চিত করতে হবে।
আরো একজন শ্রোতার সঙ্গে কথা বলে আসি আমরা বাংলাদেশ থেকে, উনি লাইনে আছেন। হ্যালো,
আমি মোহাম্মদ মিনহাজউদ্দিন মানিক, বিও ফ্যান ক্লাব কাপ্তে রাঙ্গামাটি থেকে বলছি। আমার প্রশ্ন হলো বাল্য বিবাহ নিয়ে যে আজকের আলোচনায়, সেই আলোচনায় আমার প্রশ্ন এবং সুপারিশ হলো যে বাল্য বিবাহের যে সাজা আছে বর্তমান আইনে, সম্ভবত সেটা 3 মাস জেল এবং সামান্য কিছু টাকা জরিমানা আছে। তা আমি বলতে চাচ্ছি যে বাল্য বিবাহ প্রতিরোধের জন্য জেলটাকে আরো 2-3 বছর করা যায় কিনা, যেটা নিয়ে মন্ত্রিসভায় সম্ভবত ইদানিং আলোচনা হচ্ছে, এবং জরিমানাটা বাড়ানোর জন্য। বয়সটা আসলে 18 এবং 16 করার একটা প্রস্তাব আসছে, তা আমার মনে হয় বয়সটা যা আছে সেটা ঠিক থাকাই উচিত, কারণ আমাদের জীবনযাত্রার মান এখন অনেক উন্নত হয়েছে আগের তুলনায়। সেটার জন্য আমার মনে হয় যে শাস্তি এবং গণসচেতনতা যেটা আমরা বলি, সেটার দিকে আমরা নজর দিলে আমার মনে হয় বাল্য বিবাহ অনেকটা রোধ করা যাবে। আমি বিশেষজ্ঞদের কিছু মতামত জানতে চাই।
ধন্যবাদ আপনাকে। শাস্তি এবং গণসচেতনতা বাড়ানোর পরামর্শ রেখেছেন তিনিও। বরুণ দাশগুপ্ত, আপনার মতামত কি?
নিশ্চয়ই গণসচেতনতা বাড়ানো দরকার। কোন সামাজিক প্র্যাকটিস অভ্যাসকেই নিছক আইন করে বন্ধ করা যায় না, সেজন্য গণসচেতনতা বাড়ানো দরকার আছে। সেটা হচ্ছে এনজিওদের কাজ, সমাজসেবা প্রতিষ্ঠানদের কাজ, এবং এই নিয়ে ব্যাপক প্রচার করা দরকার, লোককে বোঝানো দরকার। সেটা না করতে পারলে পরে শুধু আইন করে কিছু হবে না, সেটা আমাদের দেশেও আমরা দেখতে পাচ্ছি। আইন তো আছে, কিন্তু আইন মানা হচ্ছে কোথায়?
আগের আইনে যেরকম সর্বোচ্চ সাজা ছিল 3 মাস এবং জরিমানা 1,000 টাকা, বাংলাদেশের কথা বলছি আমি,
১,০০০ টাকা
জরিমানা। আর বর্তমানে যে ড্রাফটটি হয়েছে সেখানে বলা হয়েছে 2 বছর সর্বোচ্চ সাজা এবং জরিমানা 50,000। তারপরে আবার অ্যাডভোকেট সানায়া ফাহিম বলা হয়েছে যে ছেলেদের এবং ছেলেদের পক্ষে সাজার পরিমাণটা ভোগ করতে হবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বোধহয় একটা ছাড়ের ব্যাপারের কথা বলা
হচ্ছে। সেখানে যেহেতু একটা হচ্ছে যে বাল্য বিবাহের সাথে সম্পৃক্ত, কিন্তু যদি বলি আমি আমাদের প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে নারীদের সম্পৃক্ততা থাকেই না, পুরো অ্যারেঞ্জ করা থেকে শুরু করে এটা আপনার যদি যখন যৌতুকের লেনদেনও হচ্ছে যেটা খুবই লিগালি না, সবকিছুর মধ্যে কিন্তু যে সম্পৃক্ততা রয়েছে, আমাদের তো একটা জিনিস চেঞ্জ করতে হলে তো আস্তে আস্তে আপনি একদম ড্রাস্টিক্যালি তো চেঞ্জ করতে পারছেন না। সেই জায়গা থেকে বলা হচ্ছিল যে আয়োজনকারী যখন তখন কিন্তু নারী পুরুষকে আলাদা করা হচ্ছে না, এটা কিন্তু এখনকার আইনে যদি আপনি দেখেন সেখানে কিন্তু বলা হচ্ছে আয়োজনকারী, এখানে বলা হচ্ছে যে যারা আয়োজনকারী তাদের সাথে যে বাল্য বিবাহের অনুষ্ঠানের সময় কোনো যদি কোনো আয়োজনকারী হন তাহলে আয়োজনকারী সাথে, সেক্ষেত্রে কিন্তু নারী হতে পারে। কিন্তু আইন আগের আইনে বলা ছিল যে এখানে নো উমেন শ্যাল বি পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট, এর মধ্যে বলা হচ্ছিল কিন্তু ইমপ্রিজনমেন্ট ছাড়া অন্য শাস্তি কিন্তু হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ হচ্ছে, শুধুমাত্র ইমপ্রিজনমেন্ট ব্যাপার না, কিন্তু তাকে যদি আপনি কোন রকম মানে আটকাতে হবে বা তার বিরুদ্ধে কোনো তাকে যদি ইয়ে করা হয় মানে ডাকা হয়, যদি আপনাকে ডিসি ডাকছেন বা ইউএনও ডাকছেন বা ইউনিয়ন পরিষদ ডাকছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা থাকছে না। কিন্তু সেটা ছিল যে যেহেতু তারা সম্পৃক্ত থাকেন না, সেই জায়গা থেকে আইনের মধ্যে ছিল 1929 সালে যে এখানে নারীরা ইমপ্রিজনমেন্টের শিকারটা হচ্ছেন না, এটা এটা না যে তাকে অনেক বেশি বেনিফিট দেওয়া হচ্ছে যেহেতু তার সম্পৃক্ততা সেভাবে সেখানে থাকেই না।
আচ্ছা, যে ড্রাফটটি হয়েছে এটি নীতিগত অনুমোদন হয়েছে, কিন্তু আইন মন্ত্রণালয়ের মতামত শেষে এটা এটা চূড়ান্ত হবে কিভাবে? আইনটি কি চূড়ান্ত হয়েছে?
না, আইনটি চূড়ান্ত হয়নি, আপনার পেশ করা হয়ে গেছে, আপনার আপনার অনুমোদন মন্ত্রিসভার খসড়াটা অনুমোদন হয়েছে কিন্তু ফাইনালি আসেনি এখন পর্যন্ত হাতে।
আর নতুন আইন অনুযায়ী সাজা এবং জরিমানার ব্যবস্থা কার? আদালতে হবে, কে করবে?
আদালতে, হ্যাঁ হ্যাঁ আদালতে।
আর
অবশ্যই আদালতে যাবে।
বিয়ে বাতিলের সিদ্ধান্ত
কেউ দিতে পারছে না, সাজা তো আপনাকে একমাত্র আদালত দিবে যদি প্রমাণিত হয় যে তারা সম্পৃক্ত ছিলেন সেক্ষেত্রে, আদারওয়াইজ তো হচ্ছে না।
আর বিয়ে বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হবে কি পরিবারের, নাকি এটাও আদালতের মাধ্যমে ফয়সালা হবে?
এটাও আদালতে, যিনি যিনি যেটা আগে ছিল যে আপনি যখন আপনার মানে এজটা যখন অর্জন করে ফেলছেন দেন আপনি আপনার কারণ আপনাকে যখন কোর্টে যাচ্ছেন তখন আপনাকে তো সেই বয়সটা অ্যাটেন্ড করতে হচ্ছে, তখন আপনি আদালতের সামনে বলতে পারেন বিয়ে বাতিলের সিদ্ধান্তটা ইচ্ছাটা, তখন আদালত বিয়েটা বাতিল করতে পারেন। ব্যাপারটা হচ্ছে আপনাকে তো আদালতে উপস্থিত হবে, কিন্তু যার বিয়েটা হচ্ছে যখন তখন তো সেই আদালতে সে উপস্থিত হয়ে বলতে পারছে না, এবং সে তখনও বলতে পারে কিন্তু বিয়ে বাতিলটা হচ্ছে যখন সে মানে ওয়েন শি অ্যাটেইনস দ্য এজ অফ মানে আপনার 18 বছরটা অর্জন হওয়ার পর সে আদালতের কাছে এই আবেদনটা করতে পারে তার বাল্য বিবাহ ইয়েটা বাতিল করার জন্য, বিয়েটা বাতিল করার জন্য। কিন্তু আমাদের আগে যেটা ছিল যে বিয়েটা বাতিল হতো, বিয়েটা বাতিল বাতিল হতো না, মানে আগে যেটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু বিয়েটা বাতিল হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আপনি আদালতে যাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত বিয়েটা বাতিল হচ্ছে না। অনেক সময় আপনি জানতে পারছেন 6 মাস পর 8 মাস পর তখন সে কনসিভ করে ফেলছে, অনেক কিছুর ফলে বিয়েটাকে তারা বাতিল করতে পারছিলেন না, কিন্তু এটা শাস্তিযোগ্য অপরাধ করছে যাতে মানুষটা না করে।
বরুণ দাশগুপ্ত, আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশে তো মুসলমান, হিন্দু এবং অন্যান্য ধর্মের বিভিন্ন ধর্মের বিয়ের বিধান নিয়মকানুন বিভিন্ন ধরনের, তো রেজিস্ট্রেশন কি সব ধর্মে একই রকম নিয়ম অনুযায়ী হয়?
হ্যাঁ, আপনার ইয়েতে 1929 সালে যে আইন তাতেও বলা হয়েছিল যে দিস ল অ্যাপ্লাইজ টু অল ব্রিটিশ ইন্ডিয়ানস, মানে তাতে ধর্মের ভিত্তিতে কোনো হিন্দুর একরকম মুসলমানের একরকম ছিল না। এখন যেটা হয়েছে সেটাও তাই। একটু আগে আপনাকে আমি বলছিলাম যে বাল্যবিবাহের একটা কারণ হচ্ছে দারিদ্র, আর একটা হচ্ছে অশিক্ষা। থার্ড আরেকটা কারণের কথা আমি এখন উল্লেখ করব, সেটা হচ্ছে যে আমাদের সমাজটা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ, এবং পিতৃতান্ত্রিক সমাজে একটা ঐতিহ্যই তৈরি হয়ে গেছে বহু জেনারেশন ধরে যে বাবা যা ঠিক করবে, জ্যাঠা যা ঠিক করবে, মেয়েরা মুখ বুঝে সেটা মেনে নেবে, যদি বিয়ে দেয় তো বিয়ে দেবে, আমাদের কিছু করার নেই, এইরকম একটা জিনিসও হয়েছে। সেটা মেয়েরা কাটাতে পারে তখনই যখন সে একটা শিক্ষা পেয়েছে, যে শিক্ষা তাকে উপার্জনের একটা যোগ্য করে তুলেছে, সে চাকরি পাওয়ার যোগ্য করে তুলেছে, সেক্ষেত্রে সে বাড়ির ফ্যামিলির যে ডাইরেক্টিভ সেটাকে সে অমান্য করতে পারে, নতুবা তার পক্ষে খুব মুশকিল হয়ে যায়।
আচ্ছা, একজন শ্রোতা লাইনে আছেন, তার সঙ্গে আলাপ করবার আগে আমরা জেনে নেই। শ্রোতা বন্ধুরা, আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় বাল্য বিবাহ নিরসনে করণীয়। অধিবেশন চলার সময় বিষয়টি সম্পর্কে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062 এই নম্বরে। সরাসরি একজন শ্রোতা কল করেছেন, তার সঙ্গে আমরা কথা বলে নিব। হ্যালো,
হ্যালো, নমস্কার সেলিম ভাই।
জি, কে বলছেন, কোথেকে? জি বলুন।
হ্যালো, নমস্কার, আমি বাংলাদেশ থেকে শ্রী দীপক চক্রবর্তী।
জি জি জি, আপনি আজকের বাল্য বিবাহ সম্পর্কে কিছু জানতে চান বা বলতে চান?
অবশ্যই অবশ্যই, আমি এই বিষয়ে কিছু আলোকপাত করব।
জি বলুন।
যেমন আগে বলতে যাচ্ছি, যেমন আমাদের বাল্য বিবাহ, আমাদের প্রধানমন্ত্রী একটা আমাদের হেল্পলাইন সেন্টার নাম্বার দিছিল, এবং কি হেল্পলাইন সেন্টারের নাম্বার, এই নাম্বারে যদি কোনোদিন আমাদের বাংলাদেশে ওটা যদি কোনো বিবাহ, এই বাল্য বিবাহ বন্ধ করার জন্য এই মাননীয় প্রধানমন্ত্রী যে নাম্বারটা দিয়েছিল, যদি কেউ শ্রোতা জানে থাকে এই নাম্বারটা ফোন করলে অনেক আমরা উপকার পাই। যে বাল্য বিবাহ নাম্বার, হেডলাইন সেন্টার নাম্বার, এবং কি 16921 এই নাম্বার।
জি,
এবং আজকে যে বাল্য বিবাহ ভয়েস অফ আমেরিকা বিশ্বরে যে আসছেন, বাল্য বিবাহ আমাদের বাংলাদেশে অনেক মেয়ে ছেলে হালকা বসে বিবাহ হয়, বিবাহ আহত ভাবে মানে বিবাহ হয়ে যায়, সেখন ওই মেয়েগুলার অনেক বাচ্চা কাচ্চা যখন গর্ভে ধারণ করে মেয়েগুলো অল্প বয়সে মারা যায়। এবং কি আমাদের বাংলাদেশে, আমাদের পঞ্চগড়ে, এবং কি এই বাংলাদেশের মানুষ এখনো কিন্তু এই নিম্নত বয়সের যেগুলো হালকা বয়সের বাচ্চা কাচ্চা এখনো বিয়ে দিচ্ছে, এবং কি এগুলো সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো অনেক পদক্ষেপ গ্রহণ করতেছে, এখনো আমাদের মানুষ সচেতন হচ্ছে না।
আপনি কি আজকের আলোচক যারা আছেন, অ্যাডভোকেট সানায়া ফাহিম এবং বরুণ দাশগুপ্ত, তাদের কাছে স্পেসিফিক কোনো প্রশ্ন করতে চান কিছু?
হ্যাঁ, আমি প্রশ্ন যেটা বলতেছি, আমাদের বাল্য বিবাহ বাংলাদেশে কবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে বাল্য বিবাহ নিয়ন্ত্রণে আনতে পারে, এই বিষয় নিয়ে আপনাদের যে কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ আপনারা এই বিষয়টা জানাবেন এবং গ্রহণযোগ্য ভাবে ওনারা একটু প্রশ্নের আমাকে উত্তর দিবেন। আর উত্তর দেওয়ার কারণে আমি ভয়েস অফ আমেরিকা, আপনাদের 90 মিনিট হাসতে নেওয়ার কারণে আমি কিন্তু ভয়েস অফ আমেরিকা আমি শুনতে পাই না, যেন আমি মোবাইল।
জি ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আমরা এখন এই বিষয়ে শুনি। অ্যাডভোকেট সানা ফাহিম,
জি,
ওই প্রধানমন্ত্রী একটা হটলাইনের কথা উনি উল্লেখ করলেন যে
সেই এই নতুন আইনে আছে, আপনার বাল্য বিবাহে যখন অনুষ্ঠানটি হবে তখন এটা হটলাইন, হেল্পলাইন নাম্বার যেটাকে বলা হয়, হেল্পলাইন নাম্বার দিয়েছে এটাতে আপনার অবহিত করার জন্য, নতুন আইনের মধ্যে হেল্পলাইন নাম্বারটা উল্লেখ করে দেওয়া হয়েছে।
তো এই লাইনে ফোন করে যদি সরাসরি হেল্প পাওয়া যায় তাহলে তাহলে তো যে কেউ মানে সচেতন,
যে কেউ মানে আপনার কাছে ইনফরমেশনটা পাওয়া দিয়ে, আর যদি হেল্পলাইন নাম্বার যদি নাও থাকে, আপনার থানাতে আপনি ফোন করতে পারছেন, উপজেলা অফিসে ফোন করতে পারছেন, কোন এনজিও কে ফোন করতে পারছেন, ইনফরমেশনটা হচ্ছে পৌঁছানো মাত্র। এটা কিন্তু যে কোনো ভাবে অ্যাক্ট কিন্তু কেউ বলছেন না যে এই নাম্বারে না আসলে গ্রহণ হচ্ছে না। সুতরাং ইনফরমেশনের সিস্টেমটা কিন্তু ছিল এবং সেটাও আছে, সেটা কিন্তু কোনো বড় ফ্যাক্টর না। কিন্তু ইনফরমেশন ব্যাপারটা হচ্ছে যে এখন আরো বেশি ক্লিয়ার করে একটা স্পেসিফিক ছোট নাম্বার দেওয়া হচ্ছে যাতে মানুষ দ্রুত জানাতে পারে, আপনি অনেক দূরে হলেও জানাতে পারে
এবং এই নাম্বারটি যে আছে এটা সবাইকে
শুনেন তাও জানাতে পারেন যে অমুক জায়গায় একটি বিয়েটি হচ্ছে, আপনি একটু দেখেন।
এখন নিশ্চিত করতে হবে এই হেল্পলাইনের বিষয়টি সবাই যেন জানে, সেইটি করার ব্যবস্থা নিতে হবে।
হ্যাঁ সেটা করেন, সেটা অবশ্যই। আমরা যখন কোন রকম বৈঠকে বসবো আমরা এই বিষয়টিকে বিশেষ করে তুলবো যে অনেক সময় নাম্বার দেওয়া থাকে কিন্তু ওনারা বলেন যে নাম্বারটি কোনো ফোন বাসছে কেউ ধরছে না, এই বিষয়টি অনেক কমপ্লেন আসে। আমরা এই বিষয়টিকে আমাদের লেখার মধ্যে বা বলার মধ্যে অবশ্যই রাখবো এবং ওনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য।
বরুণ দাশগুপ্ত, ভারতে হেল্পলাইনের বিষয়ে কি কিছু আছে এরকম?
ভারতে হেল্পলাইনের বিষয়ে তো আমার বিশেষ কিছু জানা নেই যেখানে কোনো মহিলা হেল্পলাইনে ফোন করতে পারেন। তবে হ্যাঁ, এরকম ঘটনা তো প্রায়ই ঘটছে, আমরা কাগজেও দেখছি যে কোনো নাবালিকাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে তার মা বাবা, সেই নাবালিকা সোজা গিয়ে থানায় রিপোর্ট করছে যে এইরকম হচ্ছে এবং সেক্ষেত্রে পুলিশ হস্তক্ষেপ করছে, বিয়ে আটকে দিচ্ছে। এরকম ঘটনা প্রায়ই ঘটে, আমরা কাগজেও দেখতে পাই। তবে হেল্পলাইন কিছু আছে কিনা আমি আপনাকে অফেন বলতে পারছি না।
ধন্যবাদ আপনাকে, আমরা একজন শ্রোতার সঙ্গে কথা বলবো। ঢাকা থেকে লাইনে আছেন নাসরাত চৌধুরী। হ্যালো,
আমি বাংলাদেশ থেকে নাসরাত আসিয়ানা চৌধুরী বলছি। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ সরকার বাল্য বিবাহ নিরসন আইনে সংশোধনী আনতে যাচ্ছে, এ নিয়ে খসড়াও তৈরি করেছে, জরিমানার যে বিধান ছিল সেটাও বাড়ানো হচ্ছে। তো আসলে আইন সরকার যদি করতে পারে এবং এটা যথাযথ প্রয়োগ করতে পারে বাংলাদেশে বাল্য বিবাহ রোধ করা পুরোপুরি সম্ভব না হলেও অনেকটা কমানো সম্ভব। আমি ওনাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হলো যে কলকাতার যিনি প্রতিনিধি আছেন উনি বলতে পারেন যে আমাদের বাংলাদেশে যে বাল্য বিবাহের বিষয়টা আছে বা নারীদের ব্যাপারে বৈষম্যটা হয় সেই ব্যাপারে তাদের কোনো সাজেশন আছে কিনা, দিলে সেটা আমরা কিভাবে আরো বাস্তবায়ন করতে পারি। আর আইন সালিশ কেন্দ্রে যিনি আইনজীবী আছেন আমি তার কাছে একটা জিনিস রাখতে চাই, সেটা হলো যে ওনারা তো অনেক বিষয় নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে ওনারা সরকারকে এই আইনটা আপনার সংশোধনের আগে যদি আরো মতামত দিয়ে সহযোগিতা করতে পারেন আমার মনে হয় ভালো হয়। সেই ক্ষেত্রে ওনাদের কোনো উদ্যোগ আছে কিনা, ওনারা স্ব-উদ্যোগে সরকারকে কোনো পরামর্শ দেবেন কিনা সেই বিষয়টা আমি একটু ওনার কাছে জানতে চাই।
জি বুঝতে পেরেছি, ধন্যবাদ নাসরাত চৌধুরী। দুজনের কাছেই প্রশ্ন রেখেছেন। বরুণ দাশগুপ্ত আপনার কাছেই প্রথমে আসি, বাল্য বিবাহ হ্রাস এবং রোধে আপনার কাছে সরাসরি তিনি যেহেতু জানতে চেয়েছেন, ভারতের অভিজ্ঞতা এবং পরামর্শ বাংলাদেশে কিভাবে কাজে লাগতে পারে?
ভারতবর্ষের অভিজ্ঞতা তো আমরা যেটুকু জানি সেটুকু আপনাকে বললাম, এখন বাংলাদেশ তার থেকে কতটা উপকৃত হবেন সেটা তো ওখানকার সামাজিক অর্থনৈতিক অনেক কিছুর উপরে নির্ভর করে। তবে একটা জিনিস বলতে পারি যে এখানে অন্তত একটা সমীক্ষাতে জানা গেছে যে বাল্য বিবাহের পার্সেন্টেজটা আমাদের দেশে কিন্তু কমছে, যদিও আছে কিন্তু কমছে
না, বাংলাদেশের তুলনায় তো অনেক কম এমনিতেও। বাংলাদেশে যেখানে 65%
শিক্ষার সম্প্রসারণ যত হচ্ছে, আমি বেস্ট ইন্ডিয়ার কথা বলছি, শিক্ষার প্রসারণ যত হচ্ছে তত আপনার বাল্য বিবাহের পার্সেন্টেজটা কমছে। শিক্ষা, জীবিকা সংস্থান এবং পিতৃতান্ত্রিক সমাজের যে প্রভাব, এই তিনটে যত কমবে তত এই বাল্য বিবাহ কমবে,
পাশাপাশি সচেতনতা বৃদ্ধি যদি করা যায়, সামাজিক সচেতনতা। আর অ্যাডভোকেট সানায়া ফাহিম আপনার কাছে জানতে চেয়েছেন যে এই ড্রাফটটি বাংলাদেশে যখন হচ্ছে এটা ফাইনাল হওয়ার আগে আপনারা মানবাধিকার সংগঠন যারা আছেন বা আইনজীবী যারা আছেন তাদের কাছ থেকে স্পেসিফিক কোনো পরামর্শ সরকার নিয়েছেন কিনা বা আপনারা দেবেন কিনা?
হ্যাঁ, এই আইনটি পাশের আগে বহুবারই বসা হয়েছে, পরে বসে বিভিন্ন ভাবে কিছু হচ্ছে যে রাষ্ট্র একটা হচ্ছে যে আইন প্রণয়নের ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকে যে আমরা ড্রাফটটাকে অনেক সময় সরাসরি আমরা নিজেরাও পাই নিজের হাতে, অনেক মন্ত্রণালয় থেকে ড্রাফটটা পাঠানো হয়, আবার অনেক সময় আমরা নিজেরা একটা ড্রাফট করে দিই। কিন্তু এই চাইল্ড ম্যারেজের এই ড্রাফটটা নিয়ে বেশ অনেকে বসছেন,
যেখানে আপনার যে খুব রিসেন্টলি গার্লস নট রাইটস এই যে ক্যাম্পেইনটা চলছে সেই ক্যাম্পেইনেও এটা করেছে, জাতীয় মানবাধিকার কমিশন বসেছে এই আইনটা কিনে, এবং বিভিন্ন ভাবে যেখানে মন্ত্রণালয় থেকে উপস্থিত থাকেন, রিসেন্টলি আপনার 31 অগস্টে যে গোল টেবিল বৈঠকটা হয়েছে যে প্রথম আলো আয়োজন করেছিলেন, সেখানেও বর্তমান যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি তিনি ছিলেন, এবং প্রত্যেকবারই এটা কিন্তু আমাদের যে কমেন্টস গুলা আমরা বিভিন্ন ওয়ার্কশপের থ্রুতে বিভিন্ন গোল টেবিলের বৈঠকে আমরা কিন্তু আমাদের কমেন্টস গুলা পাঠিয়েছি এবং লিখিত ভাবে কমেন্টস গুলা পাঠানো হয়, এবং বিভিন্ন প্রেস রিলিজের মধ্য দিয়ে যখনই কোনো কমেন্টস আসে আমরা আমাদের যে যে ধারায় পরিবর্তন করার প্রয়োজন সেগুলো পাঠিয়েছি। এই কমিউনিকেশন গভর্নমেন্টের সাথে আমাদের হচ্ছে, এবং আমরা আমাদের কমেন্টস গুলো সবসময় এনজিওসরা ইন্ডিপেন্ডেন্টলিও পাঠাচ্ছে এবং আমরা কালেক্টিভলিও পাঠাচ্ছি।
আচ্ছা, এই নতুন ড্রাফটে বলা হয়েছে বয়স 18 বছর ছেলেদের এবং মেয়েদের 16 বছর, তো আমরা তো অনেক সময় শুনি নানানভাবে বয়স টেম্পারিং করা হয়, কেউ জন্ম নিবন্ধন অনেকেই বানিয়ে আনে, অনেক সময় ভুল তথ্য থাকে বা বানানো তথ্য থাকে, তো এইসব বিষয় কিভাবে প্রমাণ করবে?
সেটা হচ্ছে, একটা হচ্ছে যে আপনি যারা ধরেন যখন থেকে জন্ম নিবন্ধনটা আপনার আপনার যে আইন যখন আসছে তারপর থেকে তো আপনার করার উপায় নেই, কারণ তখন তো আপনার আপনি যেদিন যখন বাচ্চাটি জন্মগ্রহণ করছেন আপনি যেদিন 3 মাস যদি রেজিস্টার করে ফেলেন আপনার তো উপায় নেই, আপনার বাচ্চাটা তো 3 মাস চোখের সামনে, সুতরাং আজকে যদি কোনো বাচ্চা জন্মাচ্ছে সে 2014 তার বয়সটা রেজিস্টার হচ্ছে, এটা কমানোর কিন্তু কোনো উপায় নেই। এখন আমাদের যারা হচ্ছে আমাদের তো নতুন করে রেজিস্ট্রেশন হচ্ছে না, আমরা আমাদের ম্যাট্রিকের সার্টিফিকেটটা ইউজ করছি, ওই এটা একটা একটা ইয়ে রয়ে গেছে যে যতক্ষণ পর্যন্ত জন্ম নিবন্ধন ছিল না সেক্ষেত্রে আমরা আমাদের সনদ জন্ম সনদপত্র হচ্ছে আমাদের ম্যাট্রিকের সনদপত্র দিয়ে করছিলাম, তখন কমানো যেত, অনেকে অনেক কমিয়ে ফেলেন, এটা ছিল। বাট এখন হচ্ছে যে বিয়ে যিনি বিয়েটা যেহেতু ওখানে নিকা রেজিস্টার থাকছেন কমিউনিটি থাকছে,
মানে বয়স প্রমাণের প্রমাণপত্রটা উনি কি দেখে
বলতে পারছেন না, এটা তো একটা ভিজিবল জায়গায়, কিন্তু এখন যেহেতু জন্ম নিবন্ধনটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি বয়সটা ওই কাগজটাকে তো আপনি ফেক করতে পারছেন না, আগেরটাকে আপনি ফেক করতে পারছেন কিন্তু বর্তমানটাকে তো আপনি ফেক করতে পারছেন না, যখন আপনার বাচ্চারা বয়সটাকে নিবন্ধন করে ফেলছেন তখন তো আপনি করতে পারছেন না, কারণ আমাদের কিছুটা ফেক করার উপায় ছিল, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন আমার ম্যাট্রিকে যে বয়সই বলবো সেই বয়সই আমাদের সার্টিফিকেটটা দেওয়া হতো।
ধন্যবাদ আপনাকে। বরুণ দাশগুপ্ত, বয়স প্রমাণের ক্ষেত্রে ভারতের কি কোনো স্পেসিফিক কোনো রুল আছে যে এই এইটি পরিচয়পত্র কিংবা ম্যাট্রিকের সার্টিফিকেট কিংবা জন্ম নিবন্ধন কোনটা দেখে সবচেয়ে নিশ্চিত হবেন যে
মানে বার্থ সার্টিফিকেট যেটা সেটা একটা আছে, তাছাড়া স্কুলে যারা পড়ে তাদের স্কুলের যে সার্টিফিকেট তাতে যে এজ দেওয়া আছে সেটাকেও প্রামাণ্য ডকুমেন্ট হিসেবে গণ্য করা হয়। তার কারণ হচ্ছে যে বিবাহের রেজিস্ট্রেশন এবং বার্থ সার্টিফিকেটটা বাধ্যতামূলক করা হয়েছে খুব বেশি দিন হয়নি, তার আগের যারা তাদের ক্ষেত্রে স্কুল সার্টিফিকেট ম্যাট্রিক পাশ করেছে কোন সালে ইত্যাদিগুলো ছিল, এগুলোও যাদের নেই, যেমন আমার নিজের ক্ষেত্রে আমার তো কোনোদিন স্কুলে যাওয়া হয়নি, আমার এডুকেশনটি নট ফর্মাল, তো সেক্ষেত্রে আমাকে চাকরির জন্য যখন অ্যাপ্লাই করতে হয় আমাকে কোর্টে একটা এফিডেভিট করতে হয়েছিল যে আমার বয়সে আমি অমুক সালে অমুক বর্ষে জন্মেছি, সেটা অ্যাকসেপ্টেড হয়ে যায়।
ধন্যবাদ আপনাকে। আমরা আরো একজন শ্রোতার বক্তব্য শুনব, ঢাকা নিউ ইয়র্ক থেকে একজন শ্রোতা ফোন করেছেন, তার সঙ্গে কথা বলবো। হ্যালো,
আমার মনে হয় আইনে কোন বৈষম্য রাখা ঠিক না, আমরা বর্তমান জগতে ছেলে মেয়েদের উভয়ের সমঅধিকার নিয়ে কাজ করছি, যদি মেয়েদের ক্ষেত্রে 18 বছর হয় ছেলেদের ক্ষেত্রে 18 বছর হওয়া উচিত, এবং তার শাস্তি অথবা জরিমানার বিষয়টা উভয়ের জন্য সমান হওয়া উচিত, ছেলের জন্য যা হবে মেয়ের জন্য তাই হবে। আইনটা নিয়ে আলোচনা হচ্ছে অবশ্যই এটা ভালো দিক, কিন্তু এটা সমভাবে করতে হবে, এটা যেন কোনোভাবে বৈষম্যমূলক না হয়, কারণ একটা ছেলে 18 বয়সে প্রাপ্তবয়স্ক হয় একটা মেয়ে 18 বয়সে প্রাপ্তবয়স্ক হয়, কিন্তু ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করাটা এটা হবে বর্তমান আইনের কমন ল পরিপন্থী হবে।
ধন্যবাদ। আসলে কথা বলছিলেন নিউ ইয়র্ক থেকে অ্যাটর্নি মঈন চৌধুরী, উনি নিজেই একজন আইনজীবী। অ্যাটর্নি মঈন বললেন যে এখন সম অধিকারের যুগ, বাল্য বিবাহের বেলাতেও তাই হওয়া উচিত, বয়স এবং শাস্তি উভয়ের ক্ষেত্রেই ছেলে এবং মেয়ের জন্য একই হওয়া উচিত, একজনের 16 হবে একজনের 18 হবে কিংবা একজন 18 বা একজন 21 হবে এমন হওয়া উচিত নয়। এটা অ্যাডভোকেট সানায়া ফাহিম আনসারি, আপনি কি বলবেন?
আমি শুরুতে আপনাকে বলেছিলাম যে আমি 18-18 এর পক্ষে, যেহেতু আমি কন্ট্রাক্ট করতে পারছি, আমি আমার ভোটার আইডি নিতে পারছি, আমি কন্ট্রাক্ট করতে পারছি, সুতরাং আমি মনে করি দুজনেরই
18 হওয়া উচিত। আর শাস্তির ব্যাপারে আমি বলছি যে একটা কথা একটু বলতে লাস্টে বলেছিলেন যে এখন সমান অধিকারের যুগ, সমান অধিকারের যুগ এখন না, আমি যখন থেকে জন্মেছি তখন থেকে সমান অধিকারের যুগ, এখন না। আর শাস্তি যদি আমি শাস্তিযোগ্য অপরাধ করে থাকি, আমি মনে করি আমি শাস্তিযোগ্য অপরাধ, আমি যদি জড়িত হই, আমি যদি ফুললি ইনভলভ হই, আমি মনে করি পানিশমেন্টটাও উভয় পাওয়া উচিত। এখানে আমার কোনো আমি কোনো দ্বিমত পোষণ করছি না।
বরুণ দাশগুপ্ত আপনি কিছু বলবেন?
আমি তো ওর সঙ্গে সম্পূর্ণ একমত এই ব্যাপারে,
শাস্তি এবং বয়সের জরিমানা সবকিছুর ক্ষেত্রে ছেলে এবং মেয়ের একই হওয়া উচিত।
হ্যাঁ, এবং দ্বিতীয় কথা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যারা বলছেন যে ছেলেদের এবং মেয়েদের সমান শাস্তি হওয়ার কথা, এখন ধরুন একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হলো একজনের সঙ্গে, সেটা ধরা পড়লো, শাস্তি হলো। এখন শাস্তিটা যদি জেল বা জরিমানা হয়, মেয়েটার তো কোনো দোষ নেই, তাকে কেন শাস্তি পেতে হবে? তাকে তো জোর করে ধরে বিয়ে দিয়ে দিয়েছে।
আচ্ছা, বাল্য বিবাহ নির্ধারিত বয়সের নিচে যখন কোনো মেয়ের বিয়ে দেওয়া হয়, এটা তো নারী নির্যাতন আইনের আন্ডারেও তো পড়তে পারে।
ম্যারিটাল রেপ এমনিই তো একটা অপরাধ, যদি বৈবাহিক ধর্ষণটা, আর এটা তো একেবারে এক ধরনের ধর্ষণকে প্রমোট করার মতো হয়, সুতরাং এটা অপরাধ, অবশ্যই অপরাধ, এটা ধর্ষণের মামলার আওতায় আনা যাবে, আপনার যে লটা, স্পেশাল লটা আছে ভায়োলেন্স এগেইনস্ট প্রিভেনশনে, ডেফিনেটলি এটা অপরাধ হয়ে যাবে।
না, 1929 সালের বাল্য বিবাহ দমন আইন যেটি ছিল এবং বাংলাদেশের প্রচলিত নারী নির্যাতন আইন যেটি, এই দুটোর ভিতরে কোনো মিল বা কোনো সামঞ্জস্য বা কোনো বৈপরীত্য আছে?
রেপের ক্ষেত্রে 16 এর নিচে তার কোনো মত, মানে তাকে শিশু হিসেবে গণ্য করা হচ্ছে তার কমেন্টস, তার মতামত নেওয়ার ক্ষেত্রে, এইটাকে খুব সাংঘর্ষিক হিসাবে আমি নিচ্ছি না আমার জায়গা থেকে। সেটা হচ্ছে যে তার স্টেটমেন্টটাকে 16 এর, এখন যদি আপনি 16টাকে ফাইনাল করেন যে 16 এজ হচ্ছে, ওইখানে বলা হচ্ছে যে 16 এর উপরে হচ্ছে আপনার, মানে 16 হচ্ছে শিশু হিসাবে কাউন্ট করে, যদি সে যদি বলে যে না আমার, আমি মনে করতে পারছি না আমি ধর্ষণের শিকার হলো কিনা, এই বাচ্চার স্টেটমেন্টটাকে তখন আমরা 16 এর উপর থেকে স্টেটমেন্টটা নেওয়া হবে, 16 এর নিচে থেকে আমরা স্টেটমেন্টটা নিচ্ছি না। এই জায়গাটাই অনেকে সাংঘর্ষিক মনে করে, আমি মনে করি না খুব বেশি সাংঘর্ষিক এটা।
বরুণ দাশগুপ্ত, ভারতে কি অবস্থা নারী নির্যাতন আইন এবং চাইল্ড ম্যারেজ লয়ের, কি পার্থক্য এবং সামঞ্জস্য?
হ্যাঁ, যেটা চাইল্ড ম্যারেজ অ্যাক্ট যেটা আছে, সেটা বিরুদ্ধে যদি যায় তাহলে পরে অবশ্যই সেটা শাস্তিযোগ্য অপরাধ এবং আদালত তাকে কগনাইজেন্সে নিতে পারে। কিন্তু কথা হচ্ছে যে যাদের মধ্যে এই জিনিসটা হয়, আমি যেটা বলছিলাম, তাদের পক্ষে কোর্টে যাওয়াটাই তো প্রশ্ন ওঠে না। একটা অত্যন্ত দরিদ্র অশিক্ষিত ঘরের মেয়ে, তার যদি আরেকজনের সঙ্গে বিয়ে হয়ে যায় চাইল্ড ম্যারেজ, কোন পক্ষ যাবে কমপ্লেন করতে কোর্টের কাছে?
আমরা
কিন্তু বড় কথা,
আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অ্যাডভোকেট সানায়া ফাহিম, আপনাকে আমি উপসংহার টানার জন্য এখন অনুরোধ করব যে বাংলাদেশে যে নতুন আইনটি হচ্ছে বাল্যবিবাহ রোধে, এই আইনে, এই আইনের প্রয়োগ এবং এই আইন বাস্তবায়নের জন্য যদি হয় শেষ পর্যন্ত আইনটি, আপনি উপসংহার টানবেন কিভাবে এটার প্রয়োগ বাস্তব নিশ্চিত করা যায়?
আমি যেটা বলছি যে আইনটি যদি এই 16 এবং 18 বিষয়টিকে এখনো সরকার যদি কনসিডারেশন নিয়ে আসে, আমরা চাচ্ছি যে, সেটা আমরা আশা করছি যে, এটা এত কথার পরে এটা অবশ্যই বন্ধ হবে, এবং এটা 18-21 হোক, 18-18 হোক, সেটা কিন্তু 16 পর্যায়েটাকে আমি আশা করছি এবং দেশবাসীও আশা করছে যে 16 বিষয়টি হবে না।
ধন্যবাদ।
তারপর যদি আইনটি পাস হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এটাতে অনেক ভালো কিছু বিষয় এসছে, যার ফলে যে বাংলাদেশ যেভাবে অন্যান্য মাতৃমৃত্যু হারে এবং নারী শিক্ষা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি মনে করি বাল্য বিবাহটা কমবে এবং বিশেষ করে বাচ্চারা যখন,
ধন্যবাদ
আপনাকে, অনেক বেশি অ্যাওয়্যার হবে, তারা কমাতে পারবে।
বরুণ দাশগুপ্ত, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আসলে হাতে সময় নেই, আপনার কাছ থেকে আমি উপসংহারমূলক একটা বক্তব্য শুনতে চেয়েছিলাম কিন্তু আর সময় পাচ্ছি না, আমরা শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।